রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য দয়া আর ইহসান আমাদের উপরে আরও একবার রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের শুক্রিয়াও আদায় করা উচিত। দর্শক, আজকের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারী তালা নাতে রসুলে মকবুল, এবং একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকলে সাথে নিজের ব্যাপারে অনেক সমাধান এবং আপনার আরোগ্য লাভেরও মাধ্যম হয়ে যাবে। যে রোগগুলো ডাক্তারের কাছে না গিয়ে তরিকতপন্থী কোনো পীর মাশায়েকের কাছে গেলে যে রোগ থেকে বাঁচা যায়, এমন কিছু রোগের নামও জানতে পারবো এবং এর চিকিৎসা কীভাবে বাঁচা যায় তাও আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুণাকে ক্ষমা করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় নিয়েছে আলোচনা করার জন্য আর কী নিয়েই কথা বলবো একটু পরেই আপনাদেরকে জানাবো। এর আগে চাচ্ছি অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য, শোনানোর জন্য এবং তর্জমা স্ক্রিনে দেখবো আল্লাহ পাক কি ইরশাদ করেছেন আমাদের জন্য। এরপরে বিষয় জানাবো আজকের, এরপর হামদে বারী তালাওয়াত শুনবো। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের 30 পারা থেকে এই যে আয়াতগুলো তেলাওয়াত আমরা শুনলাম এবং তর্জমাও দেখলাম, এই সুরার মধ্যেই অনেক জ্ঞানী ব্যক্তিরা ভুল করে বসে আছেন তর্জমা করতে গিয়ে। কিন্তু আল্লাহ পাকের অনেক বড় দয়া যে এই জমানায় এসে আমরা সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার মতন একজন লেখক এর লেখা কিতাব আমরা পেয়েছি, এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলাই দুনিয়াবাসীকে দেখিয়েছেন যে ইশক আর মোহাব্বত খৌফে খোদা নিয়ে কোরআন তর্জমা করতে পারলে সঠিক তথ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। মাকতাবাতুল মদিনাতেও এবং দাওয়াত ইসলামের ওয়েবসাইটেও আলহামদুলিল্লাহ তর্জমার 10 খণ্ড আপনি পেয়ে যাবেন, আল্লাহ চায় এটাও সংগ্রহ করতে পারেন। চমৎকার তর্জমা এসেছে আল্লাহ তালার দয়ায়। মানুষের 2 প্রকারের রোগ আছে, একটি রোগ যেটা চিকিৎসা করাতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়, বিভিন্ন চিকিৎসা বের হয়, নিত্য নতুন চিকিৎসা বের হচ্ছে। আরেকটি রোগ যেটা চিকিৎসকের মাধ্যমে নয়, নিজের থেকে চিকিৎসা করতে হয়, তরিকত পন্থী পীর মাশায়েকের কাছে যেতে হয় এবং হক্কানি পীর মাশায়েকের কাছে গিয়ে এই রোগের চিকিৎসা করাতে হয়। আর ওই রোগের নাম হলো আত্মিক ব্যাধি। এই আত্মিক ব্যাধি এটা কোনো ডাক্তার, কোনো ঔষধ, কোনো বোনাজি, কোনো হোমিওপ্যাথি এগুলোতে ঠিক হয় না। আত্মিক ব্যাধি ঠিক করার জন্য রোগকে নির্ণয় করতে হয় নিজেকে নিজের, কেননা এই রোগটা, এই ব্যাধিটা বাহির থেকে কেউ দেখে না, নিজে নিজে অনুভব করতে হয় হ্যাঁ আমার মধ্যে এই রোগটা আছে, তারপর তার চিকিৎসা নিজে নিজেই করতে হয়। উদাহরণ, আপনি নামাজের জন্য দাঁড়াবেন, তাকবীরে তাহারিমা বাঁধবেন, এর আগে আপনার মনে মনে এটা চিন্তা আসলো, আচ্ছা আমি যে নফল নামাজগুলো পড়ছি কেউ দেখলে আমাকে অনেক নামাজি বা ইবাদত গুজার আবিদ বলবে, আশেপাশে কেউ আছে কি না, অথবা নামাজে দাঁড়ালে আশেপাশে মানুষ থাকলে সেই নামাজের মধ্যে ইখলাস, খুশু খুজু, আন্তরিকতা, ধীরে সুস্থে রুকু সেজদা করা, কেন আশেপাশে মানুষ আছে। আবার যখন একা থাকি তখন দুই রাকাত নামাজ এক মিনিটের আগেই শেষ হয়ে যায়, তো মনে করতে হবে আমি যে নামাজটা পড়ছি মানুষের সামনে এটা লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য। এটাই হলো আত্মিক ব্যাধি, আপনার অন্তরের কথাটা বাইরের কেউ জানে না, আপনারটা আপনিই নিজে জানেন। যখন আপনি বুঝেই গেছেন এটা আমার আত্মিক ব্যাধি, আমাকে চিকিৎসা করাতে হবে, তখন এটার চিকিৎসাও আপনার নিজেকেই করতে হবে। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা শুনবো, আত্মিক ব্যাধি নিয়ে ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আব্দুল মুত্তালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন এবং কামরুল ইসলাম মাদানী ভাইও আছেন। উবাই মুবাল্লিগ থেকেই চমৎকার কিছু তথ্য আমরা আজকের অনুষ্ঠানে জানার চেষ্টা করব। চলুন জুনায়েদ ভাই থেকে হামদে বারি তালা শুনি, আগে এরপর আলোচনায় ফিরব।
পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ, বিখরাজ পাতায় পাতা আল্লাহ হু আল্লাহ,
সুবহানাল্লাহ। দর্শক, যে আলোচনার বিষয় আমরা নিয়েছি তা নিয়েও কথা বলব, আত্মিক ব্যাধি। এর পূর্বেও অসংখ্য লেখকগণ এই বিষয় নিয়ে কিতাব লিখে গেছেন, বিশেষ করে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তালালাই। এর চমৎকার কিতাব রয়েছে আত্মিক ব্যাধি নিয়ে, এবং কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত কিতাবের পাশাপাশি মাদানী মুজাকারাতেও এই রোগ সম্পর্কে প্রায়ই কথা বলেন এবং সতর্ক করেন মানুষকে যেন আমরাও এ থেকে বাঁচতে পারি। আব্দুল মোতালিব ভাই থেকে যদি শুরু করতে চাই আলোচনা আজকের এ বিষয় নিয়ে, এরপর কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ। হুজুর, আত্মিক ব্যাধি সাধারণ মানুষের জন্য তো বাঁচা একটু কষ্টকর, কেননা আমাদের মধ্যে তো সেই এলিমটুকুই নেই যে কোন কোন বিষয়কে, চিন্তাভাবনাকে, কাজগুলোকে আত্মিক ব্যাধি বলা হয়। ওলামায়ে কেরাম তো বিশেষ করে জানিনি, এটা একটা টপিকই আলিমদের জন্য আলাদাভাবে। সাধারণ মানুষ নির্ণয় করতে পারি না আমরা যে কোন কোন বিষয়গুলো আত্মিক ব্যাধির মধ্যে পড়বে, কোন কোন কাজগুলো এই রোগের মধ্যে চলে আসে এবং এর চিকিৎসা আমি বা কীভাবে করব, যদি কিছু আলোচনা শুরুতেই দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম,
আলহামদুলিল্লাহ
তাআলা শুনলাম, এই মুহূর্তে কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনাও হবে, নেকি করার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক। আর বিশেষত মাদানী চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের জন্য একটা বিশেষ অপরচুনিটি দাওয়াত ইসলাম করে দিয়েছে, মাদানী চ্যানেল করে দিয়েছে, নেকির সাথে থাকা, নেকির কথাগুলো শোনা এবং কী কোন বিষয়গুলো আমায় কেরামগুন আলোচনা করেছে, মুজিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন বিষয়ে সতর্ক করেছেন এই বিষয়গুলো আমরা জানতে পারছি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আত্মিক ব্যাধি, এগুলোকে বলা হচ্ছে মহলিক অর্থাৎ ধ্বংসকারী। তো আমরা যদি দেখি যে এই ধ্বংসকারী যে ব্যাধিগুলো আছে এগুলো কিছু বাহ্যত রয়েছে, এগুলো কিছু অভ্যন্তরীণ রয়েছে। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এটাই ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে তোমরা তোমাদের বাহ্যিক যে গুণাগুলো রয়েছে সেগুলোকেও পরিত্যাগ করো এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, গুণাগুলো রয়েছে সেগুলোকেও তোমরা ছেড়ে দাও, পরিত্যাগ করো। তো এই যে উভয় যে গুণা রয়েছে, বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে এগুলো তো আমরা অনেকগুলো বুঝতে পারি, যে কারোর প্রতি আমি জুলুম করছি হাত দিয়ে মুখ দিয়ে, বা যে বিষয়টা আমার উপর আবশ্যক ছিল নামাজ পড়া অঙ্গের মাধ্যমে সেটা আমি করছি না, রোজা রাখা, এই বিষয়গুলো যথাযথভাবে আদায় করা। আরেকটা বিষয় হচ্ছে যেটা অভ্যন্তরের সাথে সম্পৃক্ত, তো উলামায়ে কেরামগণ বলেন বাহ্যিকের তুলনায় আত্মিক যে ব্যাধিগুলো রয়েছে এগুলো সংখ্যা কম
কম,
তবে এই বিষয়েও এলেম রাখা হচ্ছে ফরজ, যে কোন বিষয়টা আপনি জানলে পরে আপনি এই বিষয় থেকে বেঁচে থাকতে পারবেন এটা আপনার জন্য জানা ফরজ। কারণ রিয়া আমরা শুনি, আমরা হাসাস সম্পর্কে শুনি, আমরা আত্মপ্রশংসা সম্পর্কে শুনি, হুব্বে যা সম্পর্কে শুনি, বিষয়টা কী, কোন বিষয়টাকে এটা বলে, কী করলে এই বিষয়টা হয়, তো এই বিষয় সম্পর্কে প্রত্যেকটা বান্দার জানা, যেমনিভাবে বলা হচ্ছে তলাবুল আইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, যে প্রত্যেক নরনারীর উপর, মুসলমান নরনারীর উপর ইলমি দিন জানা হচ্ছে আবশ্যক, তো ওই ইলমি দিনের মধ্যে এই বিষয়গুলো
অন্তর্ভুক্ত।
আমরা অনেক সময় বলে ছুগলকোর শুনি, আচ্ছা বিষয়টা কী, আমরা হাসাস সম্পর্কে শুনছি বিষয়টা কী, তো বিষয়টা জানা তো ফরজ রয়েছে। তো চমৎকার একটি বিষয় রয়েছে, যে
যখন যেইটার মুখোমুখি আমি হই ওইটার সম্পর্কে জ্ঞান অর্জন করাই তো আমার অতীব জরুরি,
ওইটা অত্যন্ত জরুরি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে বলে রাখি যে এই বিষয়গুলো নিয়ে উলামায়ে কেরামগণ প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে কাজ করেছে।
জি,
যেমনিভাবে যদি আমরা কোরআন বলি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের তো ওই তাফসির ছিল না, পরবর্তীতে উলামায়ে কেরামগণ স্বতন্ত্রভাবে বড় বড় তাফসির লিখেছেন, তাফসিরের শিক্ষা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি সূরা ফাতিহার তাফসির লেখা শুরু করি তাহলে সেটা 70 উটের বোঝা হয়ে
যাবে।
তো ওটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বতন্ত্রভাবে হাদিস নিয়ে তো গবেষণা ছিল না, পরবর্তীতে উলামায়ে কেরামগণ হাদিস তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু হাদিস কোনটা রয়েছে
লিপিবদ্ধ করা, কিতাব জমা করা এবং এই এই হাদিসের উপরে সে ব্যাখ্যা বিশ্লেষণ করা, ওই জামানায় তো প্রয়োজন এই জন্য ছিল না, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম ইয়াদ করেছেন, মুখস্থ রেখেছেন, লিখেছেন, এতটুকুই দরকার ছিল তাদের,
বা প্রয়োজন হলে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই, তিনি ব্যাখ্যা করে দিবেন। পরবর্তীতে এই হাদিসকে নির্ণয় করার জন্য, হাদিসকে জানার জন্য উলামায়ে কেরামগণ বলেন যে বর্তমান যুগে প্রায় 60-70টির অধিক শাখায় হয়েছে শুধু হাদিস নিয়ে, হাদিসের জারাহ তাদিল বলি, হাদিসের সহি মাউজু বলি, এই বিষয়গুলো নিয়ে, তো এটা পরবর্তীত হয়েছে। অনুরূপভাবে যদি আমরা যদি নাহু শাস্ত্র, সরফ শাস্ত্র, তো এই যে বিষয়গুলো জ্ঞানের শাস্ত্রগুলো এগুলো পরবর্তীত হয়েছে। অনুরূপভাবে একটি শাস্ত্র পরবর্তীতে আলাদাভাবে তৈরি হয়েছে, উলামায়ে কেরামগণ গবেষণা করে সেটা করেছেন, সেটা হচ্ছে তাসাউফ। কিন্তু তাসাউফ কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিভাবে জীবন অতিবাহিত করতে হবে,
তাসাউফের শিক্ষা তো সাহাবায়ে কেরামকে দিয়েছেন,
তাদের জীবনী পড়লে তো সম্পূর্ণ জীবনটাই
তাসাউফ, ওখান থেকে
আসছে। তো ওই যে বিষয়গুলো রয়েছে অনেক সময় মনে হয় যে বিষয়টা তো নতুন, এটা তো ছিল না, না সব বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, কিন্তু স্বতন্ত্রভাবে এরকম ভেঙে ভেঙে ছিল না।
এখন যতটা যেভাবে আলাদা করে বয়ান করার প্রয়োজন, ওইভাবে বয়ান করার তখন প্রয়োজন ছিল না, কারণ এই কারণে কে আজকে যে ইমান এনেছে, যে সাহাবি হয়েছে আজকে ইমান এনেছে, সে ইসলামের মাত্র শুরুর দিক থেকে আরম্ভ করছে। এখন আল্লাহ রসুল তাকে এ টু জেড তো শিক্ষা দিয়েই দিয়েছেন, এখন আমাদের মধ্যে আলাদা 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 করতে হয়। এই কারণে যে আমরা জন্ম আল্লাহ তালার দয়া দুনিয়ায় এসেছি মুসলমানের ঘরে, এবং এসেই ধীরে ধীরে এক একটা রোগ তারপর আমাদের মধ্যে বাসা বাঁধে। যেমন যদি দেখি একটা বিষয় একদম ক্লিয়ার, এটা যে অহংকার মানুষের মধ্যে কখন আসা শুরু হয়, অহংকারের কিছু অন্তরে ঢুকে তারপরে তো অহংকার আসা শুরু হয়। একটা ছেলে হাফিজ হয়েছে, হাফিজ হওয়ার আগে হাফিজ হওয়ার ব্যাপারে তার অন্তর অহংকার ছিল না, হাফিজ হওয়ার পরে তার অন্তর অহংকার এসেছে, আমি তো হাফিজ, আমাকে কদর করা হোক, আমাকে সম্মান করা হোক, আমাকে হাফিজ বলে ডাকা হোক। আচ্ছা, হাজির সাহ অহংকার তখনই আসছে যখন সে হজ করে আসছে, এর আগে তো হজের হজের ব্যাপারে অহংকার তার অন্তরে ছিল না। যখন যেই বিষয়টার মুখোমুখি হয় তখন ওই বিষয়টা জানা ওই ব্যক্তির উপরে খুবই জরুরি, না হয়তো সে ফেসে যাচ্ছে।
এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপর হচ্ছে আমার সাথে যে যুগ মিলানো, এরপর হচ্ছে উত্তময় যুগ যেটা ওই যুগের সাথে মিলানো, অর্থাৎ তাবিয়ে যারা ছিলেন তাদের যুগ। তো বোঝা যাচ্ছে যে ওই যুগগুলো আসলে পবিত্র যুগ ছিল, সোনালী যুগ ছিল ইসলামের, এবং তারা এই মুহূর্তে আমরা যে সকল ব্যাধি নিয়ে ঘুরছে তারা ওই সকল ব্যাধি বহন করতে
না,
কিন্তু তখনও তারা অনেক বিষয় বুঝেছেন যে এই বিষয়গুলো আসছে, মহামারীগুলো আসছে, মানুষ এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তখন এগুলো নিয়ে তারা কাজ করেছেন। আর এই বিষয়গুলো আমরা পেয়েছি, যার একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাসাউফ। এই তাসাউফ বিষয়টা পেয়েছি। তো এই তাসাউফকে নিয়ে উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আপনি কিতাবের নাম বলেছেন, কুতুল কুলুব কিতাব লেখা হয়েছে, ইহিয়াল উলুমুদ্দিন মিনহাজুল আবিদিন, এর পরবর্তীতে যদি দেখি যে তামবিহুল গাফিলিন, এবং আলা হযরত রহমা আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহি, তিনি তো প্রায় মুজাকারার কথা বলেছেন, কিতাবও লিখেছেন। তো এই বিষয়গুলো হচ্ছে। তো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই তার কিতাবের মধ্যে যেই বাতিনি আত্মিক যে ব্যাধিগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছেন, প্রায় 40টা আত্মিক ব্যাধির কথা তিনি সেখানে উল্লেখ করেছেন, যে মানুষের অভ্যন্তরে এই এই ব্যাধিগুলো রয়েছে যেগুলো মানুষকে ধ্বংসকারী মহলিক, যে বিষয় সম্পর্কে বান্দার জন্য জানা ফরজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো, সর্বপ্রথম যে বিষয়টাকে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত। এটা এত বেশি আমাদের মাঝে যে যখন কোনো কিছু আমরা করে ফেলি, যদিও কিছুক্ষণ আমরা নিজেকে দমন করে রাখতে পারি যে না এটা আমি কোনোভাবেই প্রকাশ করব না, তো শয়তান এটাকে কোনো না কোনোভাবে মুখ দিয়ে বের করিয়ে ফেলে যে তুমি এটা করেছো, এটা বলো লোকদেরকে, কেন বলছো না। তো এই একটা ব্যাধি সম্পর্কে
মানুষ জানুক আমি যে ভালো কাজটা
করেছি। তো এই রিয়া সম্পর্কে কোরআনে পাকের মধ্যে সতর্ক করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, এবং আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের জীবনী থেকেও পায় যে তারা কীভাবে এর থেকে বেঁচেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে সতর্কও করেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ'আন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. অনুবাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের যে সৎকার রয়েছে এগুলো মানুষকে কষ্ট এবং অনুগ্রহ জেতানোর মাধ্যমে সেগুলোকে বাতিল করে দিও না, ওই সকল ব্যক্তিদের মতো যারা নিজেদের সৎকারকৃত সম্পদ লোক দেখিয়ে কি করে বাতিল করে দেয়, তারা কি করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে না। তো এখানে আল্লাহ তাআলা মুমিনদের ইবাদতকে, মুমিনদের সাদকাকে মুনাফিকদের সাদকার সাথে একটা তুলনা করেছেন।
আচ্ছা,
যে তোমরা যখন সৎকা করো, মানুষদেরকে দান করো, মানুষদেরকে উপকার করো, সাহায্য করো, তখন ওই ব্যক্তিকে পরবর্তীতে খোঁটা দিয়ে তাকে এভাবে বলা যে আমি তো তোমার প্রতি অনুগ্রহ করেছি, এই কথাগুলোর মাধ্যমে তোমরা তোমাদের সৎকাকে বাতিল করে দিও না। এখন এই বিষয়টাকে আল্লাপাক তুলনা করেছেন মুনাফিকের সাথে, যে মুনাফিকরা কি করে, যে ইউনফিকু মালাহু রিআ আন্নাস, তারা তাদের সম্পদকে লোক দেখানোর মাধ্যমে কি করে দেয়, বাতিল করে দেয়,
ধ্বংস করে,
যে আমি সৎকা এজন্য করছি যে মানুষ দেখুক, আমি সাহায্য এজন্য করছি যে মানুষ দেখুক, আমি অমুকের সাথে ভালো ব্যবহার, তাকে তার বিপদে আমি এগিয়ে আসছি এই জন্য যে মানুষ কি করবে, বাহাবা দিবে আমাকে। তো তোমার এই ইহসান জাতলানো, তোমার খোটা দেওয়া এবং মুনাফিকের ওই কাজ, দুটোটা একই রকম। তো মুনাফিকের কাজ কি? মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তারা লোক দেখিয়ে ইবাদত করে। তো এই যে বৈশিষ্ট্য রয়েছে এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আলোচনা করেছেন। এবং এই যে কাজটা রয়েছে লোক দেখিয়ে ইবাদত করা, লোক দেখিয়ে সাহায্য করা, এটাকে আল্লাহ পাক আরও সহজভাবে পরবর্তীতে বুঝিয়েছেন যে মানুষের যে দানটা এবং সে ব্যক্তি এবং তার সৎকা এটাকে তুলনা করেছেন পাথরের সাথে। একটা পাথর পড়ে আছে, এই পাথরের মধ্যে দীর্ঘদিন যাবৎ ধরুন কোনো বৃষ্টি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, ধুলাবালি জমতে জমতে পাথরের উপর একটা ছাপ পড়ে গেছে, ধুলাবালুর জমে গেছে। পরবর্তীতে একটা বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর একদম পাথরটাকে কী করে দিল, একদম পরিষ্কার করে ফেললো। তো আমাদের যে আমলনামা রয়েছে, আমলনামাটা হচ্ছে পাথর। আমরা যে সৎকা করছি, এই সৎকাটা হচ্ছে মূলত পাথরের উপর জমে থাকা ধুলাবালিগুলো। এর পরবর্তীতে যখন আমরা রিয়া করছি, লোক দেখাচ্ছি, মানুষকে খুঁটা দিচ্ছি, তখন সেটা হচ্ছে ওই তুফানের মতো, ওই বৃষ্টির মতো,
যেটা
একদম সব ধুয়ে মুছে সাফ করে দেয়। তো এখানে আল্লাহ তাআলা একদম উদাহরণ দিয়ে স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের সৎকা, তোমাদের আমল, তোমাদের ইবাদত করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করো। তোমাদের আমল নামা, তোমরা যা করছো এগুলো তো লেখা হচ্ছে, পরবর্তীতে তোমাদের সেই খোঁটা দেওয়া, সাহায্য করা, লোক দেখানোর নিয়ত, সেজদাকে বাড়িয়ে দিলাম, বিভিন্নভাবে আমি বুঝাচ্ছি যে আমি এই তো কাজ করেছি, তো সেই কাজগুলো হচ্ছে তোমার নেকিকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিবে।
যেমনিভাবে শুরুই করেছিলাম আমরা ইবাদতটা, ওই আবার শুরুর পর্যায়ে চলে গেছে আমলনামা, যে কারণ ওই যে লোক দেখানো ইবাদতের মধ্যে প্রবেশ করেছে। এমন করে অনেক রোগের কথা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা তার নিজের কিতাবের মধ্যে আত্মিক বেদি নিয়ে আলোচনা করেছেন, লিখেছেন। যদি আমরা জানতে চাই এগুলো, আমাদেরকে কিতাব অধ্যয়ন করতে হবে। আজকের অনুষ্ঠানে আর কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কতটুকু আলোচনা করব, এই জন্য আপনাকে কিতাব অধ্যয়নের মন মানসিকতা চিন্তাধারা মাথায় রাখতে হবে। কিতাব অধ্যয়ন করে এবং জানি যে আল্লাহওয়ালা ব্যক্তিরা, ওলামা ইকরাম, বুজুর্গানের দিন মুফাসসিরগণ আত্মিক বেদি নিয়ে কি ইরশাদ করেছেন, কি বলেছেন, কারণ তাদের লেখাই আমাদের জীবনে মূল্যবান একটি পথ দেখাবে, যেন আমরা আত্মিক বেদি থেকে নিজেকে বাঁচাতে পারি। আরে
এই যে মানে রিয়া, সেটাকে তো শিরকে আসগরও বলা হয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে রিয়া তথা শিরকে আসগরের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি, যে শিরকে আসগর এই যে রিয়া যেটা আছে, লোক দেখানো রয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নয়, মানুষ আমাকে বাহবা দিবে, এই বিষয়টা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন তখন তাকে বলবেন যে তুমি তোমার প্রতিদান ওই সকল ব্যক্তিদের কাছ থেকে নিয়ে আসো যাদের জন্য তুমি করেছো, যাদেরকে দেখানোর জন্য, তারা কি তোমাকে কোনো প্রতিদান দেয় কি না। তো ওই কেয়ামতের দিন তো প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো আল্লাহ তাআলার যখন বান্দাকে পাঠিয়ে দেবেন যে প্রতিদান নিয়ে আসো, তখন সে তো তার কাছে কোনো চারা থাকবে না, কোনো উপায় থাকবে না যে আসলে আমি এখন এই মুহূর্তে কী করব না, তার কাছে সে আফসোস করবে যে আসলে আমি এটা কি করলাম, আমি আমার তো ইবাদত করা ছিল মূলত কি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা উচিত ছিল। এবং দীর্ঘ বড় হাদিসও রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির শান অনুযায়ী তাজাল্লি দিবেন, যার থেকে যেমন হিসাব নেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন তিন ধরনের ব্যক্তি থেকে, এক হচ্ছে হাফিজে কোরআন, দুই হচ্ছে শহীদ থেকে, তিন হচ্ছে যে ব্যক্তি সম্পদ ব্যয় করেছিল, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, ধনী ব্যক্তি ছিল তার থেকে। তো আল্লাহ তাআলা হাফিজে কোরআনকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে তো আমি ওই বিষয়ের মুখস্থ করার শক্তি দিয়েছিলাম যেটা আমি আমার রসুলের উপর, পয়গাম্বরের উপর আমি নাজিল করেছিলাম, সেটা তোমাকে মুখস্থ করার, তোমাকে হিফাজত করার আমি সামর্থ্য দিয়েছিলাম, তুমি সেই অনুযায়ী কী আমল করেছো? তখন সে বলবে আমি তো তিলাওয়াত করেছি, রাত জেগে তোমার সেই কোরআন তোমার সেইটা করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, আমার জন্য করেনি। তখন ফেরেশতারাও সাক্ষী দেবে যে হ্যাঁ ঠিক বলেছেন, যে সে আপনার জন্য করে
হাফেজ, এই জন্য হয়েছে মানুষ আমাকে হাফেজ বলে ডাকবে,
হাফেজ বলে ডাকবে, আমি কারি সে বলে আমাকে সম্বোধন করবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যার জন্য করেছো তার থেকে গিয়ে নিয়ে তুমি কি
করো, মানুষ খুশি হয়েছে, প্রতিদান তাদের থেকে নিয়ে নাও,
প্রতিদান তাদের থেকে নিয়ে নাও, এবং তুমি যে জন্য কাজ করেছো সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, এখন আমার কাছে আর কোনো প্রতিদান নেই। শহীদের ক্ষেত্রে সেই একই বিষয় হবে, যে আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন, সে রণাঙ্গনে গিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, হ্যাঁ সে বিজয় চিনিয়ে এনেছে এবং সেখানে সে শাহাদত বরণ করেছে। তো বলবে যে আমি তোমাকে তো এই সামর্থ্য দিয়েছিলাম, সক্ষমতা দিয়েছিলাম, তুমি সেখানে গিয়েছো এবং বীরত্ব তুমি দেখিয়েছো, তো এইটা কেন করেছো? তো বলবে যে আমি ইসলামের জন্যই করেছি, তখন আল্লাহ তাআলা বলবে যে না, তুমি তোমার বীরত্বের জন্য যে মানুষ তোমার গুণকীর্তন করবে, তোমাকে শহীদ বলে সম্বোধন করবে, শহীদের পরিবার বলবে, তোমাকে তোমার চর্চা হবে এই বিষয়গুলোর জন্য, তো এগুলো দুনিয়া হয়ে গেছে, আমার কাছে আর কিছু নেই। তখন আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তিকে বলবে যে আমি তোমাকে তো কারো মুখাপেক্ষি করেছিলাম না, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, তোমাকে দুনিয়ার প্রশস্ততা দান করেছিলাম, তো এটা তুমি কিভাবে তুমি গ্রহণ করেছো, কিভাবে অতিবাহিত করেছো? তখন সেও বলবে যে আমি তো তোমার রাস্তাই দান করেছি। তো বলবে যে না, তুমি এই জন্য করেছো যে মানুষ তোমাকে ধনী বলবে, তোমাকে দানশীল বলবে, তোমার নিয়ে চর্চা হবে, তো এটা তো হয়ে গেছে দুনিয়ায়। তো এইভাবে তাদের মাধ্যমেই বলা হচ্ছে যে জাহান্নামের যে আগুনটা রয়েছে এটাকে আরও বেশি প্রজ্বলিত করা হবে। জাহান্নামের আগুন তো আগে থেকে জ্বলতে থাকবে, সেটা আরও বেশি প্রজ্বলিত হবে এই রিয়া যেটা রয়েছে, এই রিয়ার কারণে। এবং মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির চমৎকার এক ঘটনা রয়েছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদ নির্মাণ করেছিলেন দামেস্ক শহরের মধ্যে, সেই মসজিদের মধ্যে তিনি ইতিকাফ করতেন। তো ইতিকাফ করছেন তো মনের মধ্যে জাগ্রত হলে শয়তানের কাজ তো হচ্ছে নিজের ঠুটগুলোকে মানুষের অন্তরে লাগিয়ে কুমন্ত্রণা তৈরি করা। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইবাদত করছেন, ইতিকাফ করছেন, তো শয়তান কুমন্ত্রণা দিল যে তুমি নিয়ত করো মনে মনে যে তোমার ইবাদতের কারণে যেন মানুষ তোমাকে এই মসজিদের মুতাওয়াল্লি বানিয়ে দেয়।
আচ্ছা,
তো তিনি ইবাদত বাড়িয়ে দিলেন যে আমি ইবাদত করি। তিনি রাত জেগে দিন ভর তিনি এভাবে এক বছর পর্যন্ত ইবাদত করলেন যে মানুষ যেন আমার ইবাদত দেখে মানুষ এই মসজিদ আমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়। তো এইভাবে চলছে চলছে চলছে, তো হঠাৎ একদিন এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো যে তুমি এটা কী করছো? আর এই এক বছরের মধ্যে মানুষ তার দিকে দেখেও না, মানুষ তাকে নিয়ে কোনো আলোচনাও করে না। তিনি মনে মনে ভাবছেন এক বছর ধরে ইবাদত করছে, কেউ না আমার দিয়ে আমাকে নিয়ে আলোচনা করে, কেউ না আমার দিকে ভ্রুক্ষেপ করে
আমার ইবাদতের কোনো
মূল্যায়ন করে। সাধারণত দেখা যায় একজন ব্যক্তি যদি টানা এক মাস মসজিদে যাতায়াত করে আর তাহাজ্জুদ পড়ে দিন রাত অতিবাহিত করে তো একটা চর্চা হয়ে যাবে, আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। তো তিনিও একটু অবাক হলেন যে আমি এক বছর ধরে এভাবে ইবাদত করছি, না মানুষ আমাকে নিয়ে আলোচনা করে, না মানুষ এটা নিয়ে চর্চা করে। তো তিনি পরবর্তীতে যখন ইলহাম বা আওয়াজ শুনলেন যে তোমার এই কাজ ঠিক হচ্ছে না, তখন তিনি তৎক্ষণাৎ তাওবা করলেন এবং বললেন যে না, আজকে আমি যে ইবাদত করবো সেটা আল্লাহ তাআলার জন্যই করবো।
সুবহানাল্লাহ।
তো পরবর্তীতে তিনি আবারও রাত্রে জেগে ইবাদত করলেন, এর পরপরই মানুষের মুখে আলোড়ন তৈরি হয়ে গেল যে আমাদের মসজিদের নিজাম ঠিক মতো চলছে না, ব্যবস্থাপনা ঠিক মতো হচ্ছে না। তো এই যে যুবক, সে মাশাআল্লাহ দিলে খুব ভালো ইবাদত করে, আমরা চাচ্ছি সেই মুতাওয়াল্লি হোক,
তাকেই দেওয়া হচ্ছে,
মুত্তাকিকে ব্যক্তিকেই দেওয়া হোক। তখন মানুষ গিয়ে তার কাছে আবেদন করলো যে আপনি আমাদের মসজিদের দায়িত্ব গ্রহণ করুন। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন যে আমি এতদিন পর্যন্ত করলাম এর জন্য, আর আমি তাওবা করে শুধু তোমার জন্য
যখন
ইবাদত করলাম আর মানুষ এখন আমার মুখাপেক্ষি আমার দিকে চলে এলো, তো তখন তিনি বললেন যে আমি চাই না এই দায়িত্ব নিতে। তখন তিনি পরিপূর্ণভাবে এই বিষয়টা ত্যাগ করে দিলেন আর আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে লাগলেন।
কামরুল ইসলাম ভাইও শুনতেছেন আমাদের আলোচনা, আত্মিক বেদী নিয়ে আলোচনা হচ্ছিল। আসলেই এ নিয়ে যদি আলাদা কোনো অনুষ্ঠান করা হয়েছে মাদানী চ্যানেল আত্মিক বেদী নিয়ে ধারাবাহিকভাবে অনেকগুলো পর্বই হয়েছে, দর্শক যদি দেখতে চান তবে ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আত্মিক বেদী। আসলেই এটা নিয়ে কথা বলার মতন, এবং অসংখ্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল এ থেকে বাঁচার জন্য আমাদেরকে বলেছেন। কামরুল ইসলাম ভাইদের কিছু আলোচনা শুনি, নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি জি,
রহমতপূর্ণ প্রভাতের আজকে যে বিষয় নেওয়া হয়েছে আত্মিক ব্যাধি, যদি দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এই দুনিয়াতে আসার পর নিজের নিজের অংশের যে জীবন রয়েছে তা শেষ করার পর আমাদেরকে আখিরাতে দিকে রওনা হতে হবে। তো এই জীবনের মধ্যেই আমাদেরকে জান্নাত জাহান্নামের ঠিকানা বানিয়ে নিতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন মানুষ এই ইবাদত করতে গিয়ে তার কিছু কারণে তার ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। আর কিতাবের মধ্যে আছে যে জিনিসটা সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায় মানে ইবাদতের ক্ষেত্রে, সেটা হচ্ছে আত্মিক যে রোগ রয়েছে সেটি জাহিরি জিনিস থেকেও তার বাতিনি জিনিস দ্বারা তার ওই ধ্বংসটা বেশি হয়ে যায়। কিতাবের মধ্যে আছে যেমনিভাবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একটি গাছ এবং গাছের শাখা ডালপালা তো যেমনিভাবে গাছের ডালপালা থেকে গাছটা সুস্থ হওয়া সবচেয়ে বেশি জরুরি। যদি গাছটা যদি ভালো হয় তাহলে তার শাখা প্রশাখাগুলো ভালো হবে, তার ফল এবং পাতাগুলো সব ভালো হবে। তেমনিভাবে মানুষের মধ্যে তার দিলটা হচ্ছে ওই গাছের ন্যায়। যদি তার দিলটা পরিষ্কার হয়ে যায়, দিলটা যদি ভালো হয়ে যায়, তাহলে তার জাহিরি যে জিনিসগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ভালো হয়ে যায়। দুনিয়াবী উদাহরণ যদি আমরা দেখি, আমরা সাধারণত মোবাইল সবাই ইউজ করি, মোবাইলের ভিতরে যে প্রসেসর থাকে এটা এক একজনের মোবাইলের এক এক কোম্পানির এক এক প্রসেসর থাকে। তো যেটা বেশি ভালো হয় মোবাইলও সেটা ভালো স্মুথলি চলে। তো মানুষ চলার ক্ষেত্রেও সে যদি আল্লাহ তাআলা নিকটবর্তী হতে চায়, ভালো আল্লাহওয়ালা হতে চায়, তাহলে তার ভিতরে যে একটা প্রসেসর রয়েছে দিল নামক প্রসেসর, এটা যত ক্লিন হবে, এটা যত ভালো হবে, সে আল্লাহ তাআলা নিকটবর্তী তত বেশি হতে পারবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মানুষের মধ্যে যে একটি মাংসের টুকরা আছে দিল, জাহিরি জিনিস থেকেও, আমরা তো জাহিরি জিনিসকে খেয়াল করি, সুন্দর কাপড় পরা ট্রাই করি, মানে লোশন ইত্যাদি যা কিছু ইউজ করার আমরা করি, উনি বলেন সব থেকে বেশি যেটা পরিচর্যা করার বিষয় সেটা হচ্ছে দিল,
অন্তর।
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মানুষের ভিতরে যে একটি গোস্তের টুকরা আছে, যদি সেটা ঠিক হয়ে যায় পুরো মানুষ ঠিক হয়ে যাবে। আর এই দিলের ব্যাপারে বলা হচ্ছে, এই দিলটা হচ্ছে একটি সিংহাসন, যদি এটার মধ্যে শয়তান বসে যায়, সিংহাসন বলা হয়েছে, যদি এটার মধ্যে শয়তান রাজ করে তাহলে তার কাজকর্ম শয়তানে হয়ে যাবে। আর এটার মধ্যে যদি আল্লাহ ওয়ালাগুন বাস করে, এটার মধ্যে যদি ভালো জিনিসগুলো বসবাস করতে পারে, তার থেকে বাইরেও প্রত্যেক কাজগুলো কী হবে, ভালো হবে। আচ্ছা, জাহিরি গুনাহ থেকে বাতিনি গুলোর ব্যাপারে শুনছিলাম, যদি বেশি মারাত্মক হয়ে থাকে কেন, মানে একটি বাতিনি গুনার পিছনে জাহিরি পাঁচ ছয়টা গুনার থাকে। যদি দেখি কাউকে হত্যা করা, কারোর ব্যাপারে জুলুম করা, গীবত করা, চুগলি করা, চারটি জাহির গুনার পিছে একটি আছে হিংসা। আমি যদি কারোর ব্যাপারে হিংসা থাকে বা কারোর বিষয় যদি আমার ভিতরে মানে না অপছন্দনীয় থাকে, আমি চেষ্টা করব তার সাথে জুলুম করা, আমি চেষ্টা করব তার গীবত করা, আমি চেষ্টা করব তার কথা কোনো কথাগুলো অপরের নিকট পৌঁছে দাও, তাহলে বোঝা গেল একটি বাতিনি গুণা আমাকে চার পাঁচটা জাহিরি গুণার দিকে করিয়ে ছাড়ে। তো এই থেকে বোঝা যায় আমাদের এই বাতিনি গুনাহের দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের হুজুরও তেলাওয়াত করেছিলেন কোরআন আয়াত, আরেকটি কোরআন আয়াত পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন আয়াতের মধ্যে যে ওয়াইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, এবং তোমরা যেগুলো প্রকাশ করো এবং যেগুলোকে তোমরা লুকিয়ে রাখো, আল্লাহ তাআলা ওই সব বিষয়ে তোমাদেরকে কী করবেন, হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা আও ইউআযিবু মান ইয়াশা, অতঃপর আল্লাহ তাআলা যাকে চাই ক্ষমা করে দিবেন এবং যাকে চাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাকড়াও করবেন। এখন যেগুলো প্রকাশ করে মানুষ এবং যেগুলো অন্তরে লুকাই রাখে, এই অন্তরে লুকায়নোর ক্ষেত্রে মানুষটা বেশি করে দেখা যাচ্ছে। হুজুর আলোচনা করেছেন রিয়ার ব্যাপারে, আত্মিক বেদি তো আমির আল সুন্নাত যে মাকতাবাতুল মদিনা থেকে যে রিসালাটা বের করেছেন কিতাবটা, এখানে ৪৭টি বিষয় উল্লেখ করেছেন, যে ৪৭টা বিষয়ে যদি একটি বিষয় থাকে তাহলে মানুষ কামিয়াবির পর্যায়ে যেতে পারবে না, তার আমল বিনষ্ট হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে যদি একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, হিংসা। হিংসা এমন একটা জিনিস যে কারোর কোনো নিয়ামত লাভ হয়েছে, এখন আমার এটা আকাঙ্ক্ষা করা যে সেটা কেন পেল, সেটা চলে যাক এবং আমার কাছে চলে আসুক, এটা হচ্ছে হিংসা। আর হিংসাটা এত বড় একটি ব্যাধি, যদি দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমনিভাবে শুকনা লাকড়িকে আগুন দ্রুত জ্বালিয়ে ফেলে, মানুষের আমলগুলোকে ওই হিংসা তত দ্রুত জ্বালিয়ে ফেলে। আচ্ছা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গুনাহ হয়েছে এবং ওই গুনার বাগিদারও যিনি হচ্ছেন, তিনি কে হচ্ছেন, কাবিল হচ্ছেন, কেন হচ্ছেন, হিংসার বশবর্তী হয়ে যে হত্যা করেছেন, যে তিনার এক নিয়ম ছিল যে আদম আলাইসাল্লাম এর স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যে জোড়া সন্তান হতেন, পৃথিবীতে তখন মানুষ ছিলেন না, মানুষ বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহ যে নিজাম কায়েম করেছেন যে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেক জন্মেতে দুজন করে সন্তান হতেন, একজন ছেলে একজন মেয়ে, তো প্রথম সন্তান যখন জন্ম হতেন, দ্বিতীয় সন্তান জন্ম হতেন, তো দ্বিতীয় জন প্রথম জনের সাথে যে মেয়ে জন্ম হয়েছে তাকে বিয়ে করতেন, আর প্রথম জনের সাথে যে ছেলে হয়েছে দ্বিতীয় জনের সাথে মেয়ে হয়েছে বিয়ে করতেন। তো আমরা ঘটনা সবাই জানি, তো কেন হাবিলকে হত্যা করা হয়েছে, যে হিংসা, যে তার সাথে যে হয়েছে তো সুন্দর, তিনি সে সুন্দর পেয়ে যাবে আর আমি একটু কম সুন্দর পেয়ে যাব, আবার তার কুরবানি কবুল হয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে হত্যা করে ফেললো। তো এই হিংসা
চিন্তা ভাবনা তো তখনই আসছে যখন আপনার কোরবানি তারটা কবুল হয়নি।
জি জি,
তখনই সে রেগে বলেন, বলে দিছে হিংসা বশত যে আমি তোমাকে
হত্যা করে ফেলবো। আচ্ছা, এরপরেও আরও যদি ঘটনা দেখি, কিতাবাদিতে উল্লেখ করা হয় যে হিংসা কত বড় একটি ভয়ানক যে জীবন পর্যন্ত হিংসার কারণে চলে যায়। যদি দেখি একটি ঘটনা ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে, এক বাদশার দরবারে একজন ব্যক্তি এসে আরজ করলো, হে বাদশাহ আমি কিছু বলতে চাই। তো বাদশাহ তাকে চেয়ার দিল, সে বসলো এবং বলল যে এহসান করে, অনুগ্রহ করে, হ্যাঁ তার সাথে অনুগ্রহ করা হোক, তাকেও এহসান করা হোক, আর যে খারাপ কাজ করে তাকে কিন্তু কিছু করা দরকার নাই, তার খারাপ কাজের প্রতিদান সে নিজেই পেয়ে যাবে।
আচ্ছা,
তো বাদশাহ এই কথা অনেক খুশি হলেন এবং তাকে পুরস্কার দিয়ে তাকে বললেন ঠিক আছে। তো সাথে যে বাদশার দরবার আরেকজন ছিলেন, তার ভিতরে একটা হিংসা কাজ করলো, সে আসলো দুটা কথা বললো আবার পুরস্কার নিয়ে চলে গেল। তখন সে হিংসার বশত কি করলো, বাচ্চাকে বললো বাচ্চা এই যে ব্যক্তি আসলো এবং আপনাকে কিছু বললো, আপনি তাকে পুরস্কার দিলেন, সে তো আপনার ব্যাপারে খারাপ ধারণা করে। কি ধারণা করে? সে তো বলে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনার মুখের দুর্গন্ধের রোগ আছে। ঠিক আছে, তার প্রমাণ কি? ঠিক আছে, কালকে সে আসবে আপনার কাছে অথবা আপনি তাকে ডাকেন, সে যখন কথা বলবে দেখবেন, আপনি যখন কথা বলবেন তার
মুখ ঢেকে নিবে,
ঢেকে নিবে, কারণ আপনার মুখ থেকে গন্ধ আসে এই জন্য। তো সে আবার কি করলো, ব্যক্তির কাছে গিয়ে বললো আপনাকে আমার দাওয়াত আমার বাসায়। সেও দাওয়াত গ্রহণ করলো। বাসায় নেওয়ার পর সেও খাবারের তরকারির মধ্যে বেশি পরিমাণ রসুন দিয়ে রান্না করলো, মানে যেটা মুখের মধ্যে দুর্গন্ধ আসে। তো খাবার খাওয়ার পর পরই সে যখন বাসায় গেলো, বাচ্চার কাছে চলে গেলো, তার কাছে গিয়ে বললো বাচ্চা তো আপনাকে ডেকেছে। সে যখন বাচ্চার দরবারে গেলো, বাচ্চাকে বললো বলো তো তুমি কী বলেছিলে, সে আবার বললো ওই কথাটা যে এহসান যে করে তার সাথে এহসান করা হোক, আর যে খারাপ কাজ করে তাকে কোনো কিছু দরকার নেই, তার খারাপ কাজের প্রতিদান সে নিজেই পেয়ে যাবে। তো বলো এদিকে আসো। বাচ্চা যখন তার কাছে গিয়ে কোনো কথা বলতে গেলো, সে মুখ সাথে সাথে তার মুখের যে গন্ধ সেটা লুকানোর জন্য তার মুখে সে হাত দিল। তো বাচ্চা তো ভাবলো দেখছো ঠিকই তো আছে, আমার সে যে বললো যে আমার মুখ থেকে গন্ধ, সে আমাকে খারাপ মনে করে তার মুখ বন্ধ করে নেয়। বাচ্চা একটা তাহরির লিখলো, একটা চিঠি লিখলো ওই গভর্নরের কাছে। চিঠির মধ্যে লেখা ছিল যে যার হাতে খট্টা থাকবে, এই চিঠি থাকবে, তাকে হত্যা করা, মানে গর্দান কেটে ফেলা হবে এবং তার চামড়ার মধ্যে ভুসি বড়ে ওই চাম তার লাশ আমাকে পাঠাইতে হবে। বাচ্চা কত রাগান্বিত হয়েছে। তো সে যখন চিঠি নিল, যাচ্ছে ওই ব্যক্তিটা যে বাচ্চার কাছে গিয়ে হিংসার কারণে কথাটা লাগিয়েছে, বললো কি, বলছে বাচ্চা তো কিছু বলে নাই, শুধু আমাকে এই চিঠিটা দিছে, বলছে গভর্নরের কাছে যাইতে। তো সে ভাবলো বাচ্চা তো সাধারণত বড় ধরনের পুরস্কার দিতে গেলে কোনো চিঠি লিখে গভর্নরের কাছে পাঠায়, ছোটোখাটো পুরস্কার তো বাচ্চাই সাথে সাথে দিতে পারে, হয়তো বাচ্চা গভর্নরের কাছে পাঠায় বলবে কি তোমার প্রয়োজন বলো, তোমার প্রয়োজন মিটাই দিব। সে বললো কাজ করো, চিঠিটা আমার কাছে দাও,
আমি নিয়ে,
তুমি বাসা যাও, আমি নিয়ে যাই। সে যখন ওই চিঠি গভর্নরের হাতে নিয়ে দিল, গভর্নর দেখলো যে চিঠির মাধ্যমে যাকে পাঠানো হয়েছে তাকে হত্যা করতে হবে এবং তার চামড়াগুলো খুলে ওই চামড়ার মধ্যে ভুসি ভরে তার লাশকে পাঠাইতে হবে। তো সে যখন নিয়ে চিঠি দিল, গভর্নর বল তুমি কি জানো কী নিয়ে আসছো? হ্যাঁ জানি, অবশ্যই কোনো পুরস্কারের কথা হবে। তো বলল এখানে পুরস্কার কথা না, এখানে হচ্ছে তোমার হত্যার ব্যাপারে কথা। জল্লাদকে ডাকলো, সে এখন কান্নাকাটি শুরু, এই চিঠি তো আমার না,
কথা না,
এটা তো আমার না, এটা তো আরেকজন, আপনি বাচ্চার কাছে জিজ্ঞেস করুন গিয়ে, এটা আমার ব্যাপারে না, আরেকজনের ব্যাপারে। তো বলল বাচ্চা তো বলেছে যার কাছেই থাকবে তাকে হত্যা করা,
বিচার করতে হবে তারই।
যখন তাকে হত্যা করলো, তার লাশ পাঠানো হলো, পরবর্তীতে বাচ্চা দেখলো যার ব্যাপারে জারি করেছিল সে আসলো, বলল তুমি এখানে। তারপর সে ঘটনাকে বললো বাচ্চা এমন এমন সেই ব্যক্তি তো আমাকে দাওয়াত দিয়েছে এবং সে আমাকে এরকম গন্ধযুক্ত খাবার খাইয়েছে, তো আমি যখন এই চিঠি নিয়ে যাচ্ছিলাম আপনার কাছ থেকে সে আমার থেকে নিয়ে নিল। বাচ্চা বললো আচ্ছা সে তো আমাকে বললো যে তুমি আমার ব্যাপারে খারাপ ধারণা করো। বলছো না, তাহলে বুঝে গিয়েছে তার হিংসার কারণে সে বিষয় যেটা করেছে যার ফলাফলে তার আজকেই করুণ পরিণতি হয়ে গেছে।
নিজের বলে না কি নিজের কাটা কুফে নিজেই পা দিয়ে দিয়েছে, না নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়েছে। তো হিংসা আসলে মারাত্মক একটি বিষয় এবং হিংসার কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আজকে হিংসার কারণে ফ্যামিলির মধ্যে ঝগড়া, এমনও হয় কি আপন ভাইকেও উঠতে দেয় না, যদি দেখে আপন ভাইও ভালো কিছু করে নিয়েছে তো ভাইয়ের ব্যাপারেও তখন হিংসা শুরু হয়ে যায়। পারাপতির বেশির ব্যাপারে হিংসা, একসাথে কাজ করতে গেলে তাদের ব্যাপারে হিংসা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরেই হিংসা নিয়ে তো আছেই। আর হিংসার কারণে আজ কত কিছুই হয়। মসজিদের সভাপতির ব্যাপার অহিংসা, একে কেন বানানো হয়েছে, পাঁচাত্তর তো মসজিদেই আসে না, সভাপতি হওয়ার যোগ্য তো আমি। আচ্ছা ইমাম সাহেবের ব্যাপারেও বলা হয় হিংসা, আচ্ছা ইনি ইমাম, শুধু আলেম আছে হাফিজ তো না, আমি হাফিজও আছি সাথে, তো আমাকেই বানানো হোক, আচ্ছা তার তেলোয়াতে মোটামুটি এরকম সেরকম করে আছে, বিভিন্ন ধরনের কাহিনী কিচ্ছা হিংসার কারণে এগুলো হয়ে থাকে। আচ্ছা বাচ্চার লেখাপড়ার ব্যাপারে, তার বড় ভাইয়ের ছেলে লেখাপড়ায় এত ভালো, আমার ছেলে লেখাপড়ায় ভালো না, এখানেও হিংসা। অর্থ সম্পদের ব্যাপারে এখানেও হিংসা, হিংসাই আর হিংসা, তো এ থেকে আমাদের বাঁচা উচিত। জুনায়দ ব্যক্তি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনান, এরপরে আমরা দর্শকের কিছু কলের দিকে যাব এবং বাকি আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ। জি
দেখে না প্রিয় নবী কাছে দেখে না প্রিয় নবী কাছে দেখে না প্রিয় নবী আকা কাছে দেখে
প্রিয়
কাছে ডেকে না প্রিয়া নবী, তব দিদার দাও প্রিয়া নবী, তব দিদার দাও নবী।
আল্লাহ, চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। আল্লাহ পাক ইশকের রসুল দান করুক আমাদের অন্তরে, সর্বক্ষণ ইশকের রসুলের মাঝে ডুবে থাকতে পারি। জীবনে একবার হলেও মক্কা মদিনা সফর আল্লাহ নসিব করুক। ইশকের রসুলের সাথে আদবের সাথে হাজির দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, কিছু কল রয়েছে, আপনাদের কয়েকটা কল শুনবো, এরপরে আবারও আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি নিয়ে, জি কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মুত্তাকিন হোসেন রাফি। দীর্ঘদিন থেকে মাদারিসালাম দেখতেছি, অনেক কিছু শিখতে পারতেছি মাদারিসালামের দ্বারায়। এই জন্য মাদারিসালামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবে।
শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য। চমৎকার অভিমত আপনি আমাদের কাছে পাঠিয়েছেন কলের মাধ্যমে। পরবর্তী কল দেন।
আমার নাম রিহান, আমি না শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। জুনেদ ভাই আছেন অনুষ্ঠানে, আর এই কালামের অনুরোধ আসবে না, এটা তো হয় না। দর্শকের পক্ষ থেকে কালামের অনুরোধ থাকবেই, ভালোবাসি ভালোবাসি। ঠিক আছে, শোনাবো ইনশাল্লাহ তালা, সাথে থাকুন। পরবর্তী কল দেন।
আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার পরিবারও সব সময় দেখে, এবং আপনাদের মাদানী চ্যানেল দেখে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে, আপনারা দোয়া করবেন।
মাশাআল্লাহ, এটাই তো সফলতা, যে উদ্দেশ্যে মাদানী চ্যানেলকে নিয়ে মিডিয়াতে আসা, যেন চ্যানেলের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে সর্বসাধারণের পরিবর্তন হয় এবং দীন ইসলামকে শিখতে পারে, ঘরে বসে সঠিক তথ্য জানতে পারে এবং নিজেদের মধ্যে যেন পরিবর্তন আসে, এবং এ ব্যাপারেই আপনি নিজের অভিমত দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। এ ব্যাপারে আপনি অনেকের দাওয়া দিতে পারেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জানান মাদানী চ্যানেল দেখার ব্যাপারে, তারাও দেখবে, তাদের মধ্যেও পরিবর্তন আসবে, ফ্যামিলিতে অশান্তিগুলো দূর হয়ে যাবে মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
বগুড়া, আমি একটি গজল শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ।
ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাকেও এই কালাম শোনানোর জন্য। জি, পরবর্তী কল।
আমার নাম আতিকুর রহমান। আপনাদের চ্যানেলের আলোচনাগুলো আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের এই আলোচনাগুলো খুবই ভালো লাগতেছে। আপনাদের এই চ্যানেল দেখার পরে যাতে আমরা সবাই আল্লাহর কাজ করতে পারি,
শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। কালাম সাথেই থাকতে হবে। আমরা যে আলোচনা করছিলাম দর্শক শ্রোতা আত্মিক বেদী নিয়ে, চমৎকার কিছু তথ্য উভয় মোবাল্লিক থেকে শুনেছি, মোতালিব ভাইয়ের কাছে আবারও আসবো। আত্মিক বেদির মধ্যে তো আরও অনেকগুলো টপিক সাবজেক্ট রয়ে গেছে। লাস্ট আমাদের কালিম মাদানী ভাইও ধারাবাহিক অনুষ্ঠান করেছেন এই বিষয় নিয়ে, এবং এর পূর্বেও আলফেসানি ভাইও একটি প্রোগ্রাম করেছেন। আলফেসানি ভাই সম্ভবত 2015-16 দিকে একটি অনুষ্ঠান করেছেন এই টপিক নিয়ে, আত্মিক বেদী নিয়ে, এবং কালিম ভাই 2026 এসেও অনুষ্ঠানটি হয়তো শেষ করেছেন। এর মধ্যে অসংখ্য টপিক রয়েছে যা আমাদের সাথে প্রতিদিন ঘটে, আমরা যা থেকে বাঁচতেই পারি না, এর মধ্যে লোক দেখানো অসম্ভব সাধারণ মানুষের জন্য বাঁচা, দ্বিতীয়ত হিংসা বিদ্বেষ, এগুলো থেকেও বাঁচা বড় কষ্টকর হয়ে গেছে। এগুলো প্রতিদিনই আমাদের সাথে, আরও টপিক এমন রয়েছে যেগুলো প্রতিদিন আমাদের সাথে ঘটে যায়, কিন্তু আমরা এটাকে বেদি মনেই করি না। রোগ বা গুণা বা আমল না মাঝে খারাপ হচ্ছে, এটার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ফিকিরি একদমই নেই। আরও কিছু যদি আলোচনা দর্শকের উদ্দেশ্যে শোনাতেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অজুব, আত্মপ্রশংসাকারী বা আত্মমুগ্ধ, যে আমি যা করেছি। এবং এর যে সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটা হচ্ছে যে ব্যক্তির নিজস্ব কামালতা, নিজস্ব পূর্ণতা,
আমার কাজের প্রশংসা মানুষ করুক,
নিজের প্রশংসা মানুষ করুক,
নিজের আমারটা আমি নিজে করি,
নিজে করা, সেটা হচ্ছে আত্মপ্রশংসাকারী আত্মমুগ্ধ বিষয়।
মানে কথা শুরু করলে আমার কাজের, আমি সকাল থেকে এটা 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 করি,
দুইটা বিষয় রয়েছে, একটা হুব্বেজা, একটা হচ্ছে অজুব। হুব্বেজা হচ্ছে ওই যে বিষয়টা, হুব্বে মাদা হুব্বেজা, যে মানুষ আমার প্রশংসা করুক, এটা চাও। আরেকটা হচ্ছে নিজেই করা,
নিজেই করা,
নিজের প্রশংসাগুলো, নিজের যে বিষয়টা রয়েছে সেটা ইলিম হতে পারে, আমল হতে পারে, মাল হতে পারে, নিজের দিকে সম্পৃক্ত করা। তো আমার তো ইলিম এই রয়েছে, আমার তো সম্পদ এরকম রয়েছে, আমার তো এটা আমি করেছি, আর এই ভয় না করা যেগুলো যেকোনো মুহূর্তে চলে যেতে পারে, এই ভয় না করা। প্রশংসা নিজেরটা বলতে পারে, কিন্তু এই ভয়টা আবার না করা যে এটা তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। মুনিআমে হাকিকি, যিনি প্রকৃতপক্ষে নিয়ামত দানকারী, তার কথা ভুলে যাওয়া, তো এটাকে বলা হচ্ছে মূলত যে আত্মপ্রশংসাকারী আত্মমুগ্ধ ব্যক্তি। এবং এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকু। আল্লাহু আকবার কবীর। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পবিত্রতা নিজেরা বর্ণনা করিও না। হুয়া আ'লামু বিমানিত্তাকু, আল্লাহ তাআলা খুব ভালো জানেন তোমাদের মধ্যে পরহেজগারকে, তোমাদের মধ্যে নেককারকে, তাকওয়াবানকে।
রাইট।
তো এ ব্যাপারে সাইয়েদুনা ইবনে জুরাইজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই আয়াতের অর্থ হচ্ছে এটাই যে কোনো বিষয় যে ভালো কাজ করেছো সেটা নিজের দিকে সম্পৃক্ত করে না বলা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন এখানে। এবং এর পাশাপাশি জায়েদ বিন আসলাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও বলেছেন যে নিজেকে নেককার বলে স্বীকৃতি না দেওয়া, যে আমি তো নেককার বান্দা, আমি তো এই আমল করি, আমি তো হাজির সাহেব, আমি তো নামাজি, আমি তো আজকে এত বছর ধরে আমার কোনো নামাজ ত্যাগ হয়নি, কাজা হয়নি, আমি তো প্রত্যেক বছর হজে যাচ্ছি, এই যে নেককার, নিজের দিকে সম্পৃক্ত করা, এই
বিষয়টা আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে আর খেতে মানুষ কেন জানি মুতালিবে পছন্দ করে। যেমন মনে করেন, আমি যদি সরাসরি বলি যে আমি 2025-এ 2026-এ আমি উমরাতে গেছি বা হজে গেছি, তো মানুষ ডাইরেক্ট বুঝে যায় যে আচ্ছা, নিজের প্রশংসা নিজেই করতেছেন। এখন আবার ঘুরিয়ে খায়, মানে কথা চলতেছে হচ্ছে তো একভাবে না একভাবে কথাটা তুলতেই হবে যে আমি উমরাতে গিয়েছিলাম। আচ্ছা, এই বিষয়টা না আমি মদিনাতে শুনেছি, আলোচনা সাপেক্ষে
জি
বলবে না ডাইরেক্ট যে আমি উমরা করছি, বলবে আচ্ছা এই রকমের একটা জিনিস আমি মদিনার দোকানে দেখেছি, তার মানে আমি বলেই দিয়েছি যে বাবাই হোক না কেন আমি গিয়েছিলাম। আচ্ছা, আজকে রাতে তাহাজ্জুদ পড়লাম, কিন্তু আগের মতো তৃপ্তি কেন পেলাম না বুঝতেছি না, আজকে আচ্ছা আজকে তাহাজ্জুদ পড়তে উঠতে পারলাম না, এত চেষ্টা করলাম কিন্তু উঠতেই পারলাম না। তার মানে আপনি ডাইরেক্ট বলছেন না কি আমি তাহাজ্জুদ গুজার, মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি তাহাজ্জুদ পড়ছেন।
চমৎকার কিছু বিষয়ের দিকে আপনি ইঙ্গিত দিয়েছেন যে আসলে এটা এরকম একটা ব্যাধি যেটা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করি না,
চিন্তাই করি না, বলতেও দ্বিধা করি না আর চিন্তাও করি না।
এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় এই বিষয়ে ইরশাদ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদিও তোমরা কোনো গুনাহ করো না, গুনাহ তো আমরা করি, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেনে নিচ্ছি যে তোমরা কোনো গুনাহ করো না, তারপরও তোমরা গুনাহের চেয়ে বড় এরকম একটি ভয়ানক কাজ, অন্যায় করো, আর সেটা হচ্ছে আত্মপছন্দ, আত্মপ্রশংসাকারী আত্মমুগ্ধ হওয়া। যে বিষয়টা আমরা গুনাহ তো করি না, আমরা ইবাদতই করছি, নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান করছি, সদকা করছি, তো এটা তো নেক কাজ, কিন্তু পরশেষে আমরা সেই যে বিষয়টা নিজের প্রশংসা, নিজের ঢোল আমরা নিজে বাজাচ্ছি যে আমি তো সারাদিন এরকম এরকম করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা অনেক বড় অন্যায়, এটা অনেক বড় অপরাধ, এটা তো এটা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচতে নিষেধ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি গুনাহ করার পর লজ্জিত হয়, তো সে মূলত হচ্ছে আল্লাহ তাআলার রহমতের মুনতাজির, অপেক্ষাকারী। মানে গুনাহ করার পর আমি লজ্জিত হচ্ছি, অনুতপ্ত হচ্ছি, তার মানে হচ্ছে যে আমি রহমত চাচ্ছি, আল্লাহ তাআলা আমার প্রতি রহমত করুক। আর যে ব্যক্তি নিজের প্রশংসা করে আত্মমুগ্ধ হয়, তো সে মূলত হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টর লাভের সে অপেক্ষা করছে, যে আল্লাহ তাআলা যেন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার প্রতি নারাজ হয়ে যান। নিজের প্রশংসা নিজে করা মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে ডেকে নিয়ে আসা। তো এই বিষয়ে খুবই চমৎকার একটি ঘটনাও রয়েছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার এক মুরিদের এক বিষয় তিনি উল্লেখ করেছেন যে তার কাছে এক মুরিদ আসতো এবং প্রতিনিয়ত আসতো, বিভিন্ন সবক নিত, বিভিন্ন উপদেশ গ্রহণ করতো। সেই মুরিদের এক অবস্থা এরকম হয়েছে যে প্রতিদিন রাতে যখন সে ঘুমাতো, ঘুমানো যাওয়ার পর ফেরিশতারা তাকে নিয়ে জান্নাতে চলে যেত, বিচরণ করতো, ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখাতো যে এরকম এরকম মর্তবা তো তোমার অর্জিত হয়েছে। তো প্রতিনিয়ত যখন এরকমটা হতে লাগলো যে সে জান্নাতে বিচরণ করছে দেখছে, তো সে মনে মনে ভাবতে লাগলো যে এখন তো আর আমার পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নেই, আমার মাকামই এই পর্যায়ে চলে গেছে যা এখন ফেরেশতারা আমাকে জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো এভাবে তিনি যাওয়াই বন্ধ করে দিলেন। আর এদিকে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখতে লাগলেন যে তার এই মুরিদ আসছে না, কি হয়েছে, কারণ কি রয়েছে, সে কি অসুস্থ, কি হয়েছে। তো অসুস্থতাকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার যে ফজিলত রয়েছে সেটার জন্য তিনি গেলেন যে আমি আমার মুরিদকে দেখে আসি, সে আসলে কোন অবস্থায় আছে। গিয়ে দেখেন তিনি তো একদম সুস্থ, ভালো মানুষ, খুব শান শওকত। গিয়ে বসলেন যে কি কারণ তুমি যাচ্ছ না, কারণ কি। তখন তার পীর সাহেবকে তিনি বলা শুরু করলেন যে আমার তো এই মাকাম অর্জিত হয়ে গেছে যে আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখি, ফেরেশতা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে জান্নাত দেখায়। তখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তারা আলেতে বুঝে গেলেন যে তার একটা চিকিৎসা দরকার, যে তার চিকিৎসা দরকার। যে বলে ঠিক আছে, সরাসরি বললেন যে, বললেন না যে এটা তো শয়তান তোমার সাথে করছে, তাকে বললেন যে ঠিক আছে, এরপর যখন তোমাকে এরকম ঘোরাতে নিয়ে যাবে তখন তুমি সাথে সাথে এটা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটা তুমি পাঠ করবে। বললেন যে ঠিক আছে হুজুর আমি এটা করব। তো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা বলে চলে এলেন। পরের দিন আবারও তিনি দেখলেন, ঘুমালেন যে তিনি বিচরণ করছেন জান্নাতে। তো তখন তার হুজুরের যে নসিহত সেটা স্মরণে এলো যে পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখনই এটা পাঠ করলেন সে যে জান্নাত ফুলমূল এগুলো দেখছিল, হঠাৎ করে সেগুলো সব এক আবর্জনা তৈরি হয়েছে, ময়লার এক ভাণ্ডার, সেখানে বিভিন্ন হাড়, মানুষের হাড়, এগুলো আবর্জনা এগুলো। তখনই সে ঘুম থেকে জেগে উঠল, তো বুঝতে পারলো যে শয়তান তো আমার সাথে এটা করছিল, যে শয়তান আমাকে বিভিন্ন জিনিস দেখিয়ে দেখিয়ে আমাকে বোঝাচ্ছিল, আমি তো মাকামে পৌঁছে গিয়েছি। যখনই এই দোয়া পাঠ করলো তখনই এই আসল হাকিকত তার সামনে জাহির হলো। তখন হুজুরের কাছে দৌড়ে গেল এবং গিয়ে কান্না করতে লাগলো যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমি তো আত্মপ্রশংসায় বিমুগ্ধ হয়ে গেছিলাম, নিজের যে কামালিয়ত এটা নিয়ে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তখন সে তাওবা করলো। এই ব্যাপারে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এটা আসল বিষয়টা কি, যে আত্মপ্রশংসা। তিনি বলেন যে যখন কোনো বান্দা কোনো কামালিয়ত কোনো বিষয় পায় এবং বিষয় পাওয়ার পর তখন সে ভাবে যে এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এটা নিয়ে খুশি হওয়ার কোনো বিষয় নেই, কোনো এটা নিয়ে প্রশংসা করার কোনো বিষয় নেই, তো সেটা আত্মমুগ্ধ বা আত্মপ্রশংসাকারীর মধ্যে পড়বে না, অজুবের মধ্যে যাবে না। অনুরূপভাবে কেউ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলিম পায়, মাল পায়, ধন সম্পদ পায়, পাওয়ার পর সে খুশি হচ্ছে এবং তো সে এটাও বিশ্বাস রাখে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়ে সে খুশি হচ্ছে, তো সেটাও আবার এর মধ্যে পড়বে না। তখনই পড়বে যখন সে মুনায়েমে হাকিকে ভুলে যাবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, সে এটা নিয়ে খুশি আছে এবং আল্লাহ তাআলাকে ভুলে বসেছে এবং নিজের প্রশংসা
নিজের চিরস্থায়ী মনে করে নিয়েছে, নিজের কাছেই
স্থায়ী মনে করে নিয়েছে। তো তখনই গিয়ে এই বিষয়টা হবে যে সে এই যে ব্যাধি রয়েছে এই ব্যাধির সে মধ্যে আছে।
এরকমের ব্যাধি আমাদের মধ্যে আছে কিনা, যে আলোচনাগুলো এখন হচ্ছে নিজের প্রশংসা, নিজের কাজের প্রশংসা, এনে আবার প্রকারভেদও আছে যে আমি যেখানে জব করি সেখানে আমি নিজের কাজের যত প্রশংসা নিজে করবো সেখানে হয়তো বা পদমর্যাদা বাড়তে থাকবে, এটা একটা আলাদা টপিক আছে। আর যদি আমি আপনি ইবাদতের ক্ষেত্রে এইগুলা করি তো এখানে কতটা অপরাধের কথা হাদিসে পাক থেকে আমরা শুনলাম আল্লাহ রসুলের এরশাদে কারিমা। জবের ব্যাপারে, অফিসিয়াল ব্যাপারে যেটা আছে কি আমি আমার নিজের কাজগুলো তুলে ধরতে পারলে কোম্পানি তখন আমাকে ভালো কিছু দিবে। আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এর ইবাদত আল্লাহ তাআলার জন্য করে আর সেটা প্রকাশ করতে পারা বা আমার এই ইবাদতটা আমি করেছি, এটার মধ্যে তো গুণাই গুণা রয়েছে। দুইটা বিষয় আমাকে আলাদাভাবে জানতে হবে, বুঝতে হবে এবং এ ব্যাপারে ইলিমও থাকা দরকার। অনুরোধের কালাম ছিল, সময় প্রায় শেষের দিকে, অনুরোধের কালামগুলো শুনি জুনাইদ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা কামরুল ইসলাম ভাই থেকে শেষ কিছু আলোচনা শুনে আমরা সালাতু সালামের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর।
হসবি রব্বি জাল্লাল্লাহ মাহফিল পড়বে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তোমরা জানা তেরি অধিকারী তাই তোমরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে গৌসলা জমসলা আব্দুল কাদির জিলানি হা হা গৌসলা জমসলা আব্দুল কাদির জিলানি খাজা বাবা মঈনুদ্দিন আজে মেরি হা খাজা বাবা মঈনুদ্দিন আজে মেরি আলা হযরত আহমদ রেজা বেরেলি হা হা আলা হযরত আহমদ রেজা বেরেলি শাহজাল শাহ পরহা পরামেনি শাহজাল শাহ পরহা পরামেনি সবাই বলে মদিনা মুদের রাজধানী সবাই বলে মদিনা মুদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ঠান্ডা ঠান্ডা
শেষ কিছু আলোচনা আমরা কামরুল ইসলাম ভাই থেকে শুনি আজকের এ বিষয় নিয়ে। জি হুজুর,
মানুষের মধ্যে আত্মিক ভেদির মধ্যে অন্যতম একটি যে আত্মিক ভেদি মানুষের ভিতরে কাজ করে সেটি হচ্ছে বিদ্বেষ, কারোর প্রতি শত্রুতা পোষণ করা, মনের ভিতরে কারোর বিষয় নিয়ে খুব রেখে দেওয়া। এই বিষয়টাও মানে খুব একটি ভয়ঙ্কর বিষয়, যার কারণে আল্লাহ তাবারক বা তাআলা তাকে ক্ষমা করেন না। এই বিষয়টা আসছি ফার্স্টে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, যে শয়তান চায়। আল্লাহ অ্যালার্ট করে দিচ্ছেন কাজগুলো কার পক্ষ থেকে আসে, শয়তান চায় তোমাদের মধ্যে তোমরা শত্রুতা, বিদ্বেষ এবং দুশ্মনী যেন তোমাদের তৈরি হয়ে যায়। এটা শয়তান চায় কিসের মধ্যে? ফিল খামরি ওয়াল মাইসিরি, সে মদের মধ্যে এবং জোয়ার মধ্যে। ওয়াসুদ্দাকুম আন যিক্রিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং সে এই বিদ্বেষ খুব সৃষ্টি করে, দুশ্মনী সৃষ্টি করে। উদ্দেশ্য কী? যে তারা, সে শয়তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে পারে। ফাহাল আংতুম মুনতাহুন, তোমরা কি এখনও ফিরে আসবে না, এগুলো কি পরিত্যাগ করবে না তোমরা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আপনি হাদিসটি লক্ষ্য করুন, যে কারোর ব্যাপারে বিদ্বেষ রাখা, ক্ষোভ রাখা, শত্রুতা রাখা, যে কত ভয়ানক। আজকে এটা আমাদের মধ্যে এত বেশি, কারোর যদি ফলের বাগান দেখি আমার বিদ্বেষ শুরু হয়ে যায়, আমার শত্রুতা শুরু হয়, কীভাবে নষ্ট করে দিব। আমরা দেখতে, আমরা তো সোশ্যাল মিডিয়া আমরা দেখি মাছের অনেক বড় পুকুর আছে, বিষ ঢেলে দিয়ে মাছ নষ্ট করে দিচ্ছে। আমরা দেখছি কারোর একটু সম্পদ থাকলে এগুলো কিভাবে নষ্ট করানো যাবে, মানে একটা বিদ্বেষ খুব থাকে। কেউ কোনো কিছু করেছে, তার বিষয়টা নিয়ে ভিতরে খুব রেখে কিভাবে তার ক্ষতি করা যায়, ওই চিন্তাটা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টার কথা বলেন যে শাবান মাসের 15 তারিখ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কুদরতি শান অনুযায়ী তিনি প্রথম আসমানের এখানে তাজাল্লি, তিনার কুদরত তাজাল্লি করে, তারপর তিনি যাদের উপর রহমত বর্ষণ করতে চান, যাদেরকে ক্ষমা করতে চান তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু যার অন্তরে বিদ্বেষ, শত্রুতা পোষণ করে, খুব পোষণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এবং আল্লাহ রসুল বলেন, এই বুগস কিনায়া, অর্থাৎ এই শত্রুতা, বিদ্বেষ করা, এই ক্ষোভকে ভিতরে পোষণ রাখা, এগুলো দিনকে ধ্বংস করে দেয়। আচ্ছা, একবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
চাচা,
একটি কাফেলা আসলো, এসে বলল, ইয়া সাইয়িদি, আমরা কিছু লোক হজে যাচ্ছিলাম, তো হজের মধ্যে যখন দাতুস সিফা এই মাকামে আমরা পৌঁছেছি, হজের একটি জায়গার নাম এখান, তখন আমাদের সাথী মারা যায়। তো মারা যাওয়ার পর আমরা ভাবলাম, যেহেতু মারা গিয়েছে তার এখানেই দাফন করে দিই, তো যখনই তার কবর আমরা খনন করি সাথে সাথে কালো সাপ এসে কবরে ভরে যায়। আমরা আবার জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় যাই, সেমভাবে ওই কবরও এসে পৌঁছে যায়। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তাকে ওইখানেই তাকে কবর দিয়ে দেওয়া হোক, কারণ ওই সাপটা হচ্ছে তার অন্তরের বিদ্বেষ, খুব ওই শত্রুতা হচ্ছে তার সাপ। তাই এর থেকে আমরা বুঝতে হবে এটা কত বড় ভয়ানক জিনিস, খারাপ জিনিস, যে আমার কবরকে নষ্ট করে দিবে, আল্লাহ তাআলার ক্ষমা থেকে, মাগফিরাত থেকে আমাদেরকে দূরে ঠেলে দিবে। তো আমাদের উচিত মানে বিদ্বেষ খুব থেকে দূরে থাকা।
আর দুনিয়াবি অনেক ক্ষতি এখানে, না, বিদ্বেষ পোষণ করাতে কতগুলো ক্ষতি হয়, মারামারি, হ্যাঁ, এবং খুনাখুনি পর্যন্ত হয়ে যায় এই বিদ্বেষ থেকে। আচ্ছা, এই বিদ্বেষের কারণে যার সাথে আপনার এই বিদ্বেষ আছে অন্তরে, এই বিদ্বেষের কারণে তার পরিবারও আপনার কাছে হেফাজতে না, তার সন্তানরা আপনার কাছে হেফাজতে না, তার অর্থ সম্পদ আপনার কাছে হেফাজতে না, তার সম্মানটাও আপনার কাছে হেফাজতে না, এই বিদ্বেষ পোষণ করার কারণে এমন একটা সময় চলে আসে কি ওই ব্যক্তির ছায়াও দেখতে চায় না, বলে দেয় আমি তার ছায়াও দেখতে চাই না, এমন অন্তরে বিদ্বেষ তার ব্যাপারে। আচ্ছা, কোনো কিছু নিয়ে হয়ে গেছে বা চলছে, মিট করে নেন, ঠিক করে নেন, সমাধান করে নেন, মীমাংসা করে নেন, যদি দুই কথা বলার হয় তাকে, তো তাকে গিয়ে বলেন আপনার এই বিষয়গুলো আমার পছন্দ না, এগুলো আপনি ছেড়ে দেন, বলে সমাধান করে নেন, কিন্তু অন্তরে বিদ্বেষ পোষণ করে তাকে, তার সম্পদের, তার পরিবারের, তার সন্তানের, হ্যাঁ, এবং তার ইজ্জতের আপনি যে ক্ষতিগুলো করছেন, সম্মানের ক্ষতিগুলো করছেন, এর জন্য জবাবদিহিতা তো কিয়ামতের ময়দানে করতে হবে। বিদ্বেষ পোষে অন্তরের মধ্যে এই ক্ষতিগুলো হচ্ছে।
জি জি। আর আল্লাহ তাআলা এই বিষয়টা থেকে বাঁচার জন্য দোয়া পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। কোরআনে পাকে আছে, আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু। আচ্ছা, দোয়াগুলো আমাদের করতে হবে, আল্লাহ ইমানদারের উপর যেন আমার বিদ্বেষ খুব না থাকে, শত্রুতা যেন আমার অন্তরে না পুষে থাকে। দেখি ভাই, এই অনুষ্ঠানের মধ্যে শেষ কথাগুলো যেগুলো বলবো, এক তো আমরা এমন একটা জামানা চলে এসেছে, ইবাদতের মন মানসিকতা আমাদের তৈরি হয় না, গুনাহে আমরা ডুবে থাকি। যদিও আমাদের ইবাদতের মন মানসিকতা তৈরি হয়েও যায়, ওই কাজটা যখন করি তারপর ওই কাজটাকে নষ্ট করার জন্য শয়তান আমাদের লেগে আছে পিছনে। মাধ্যমটা কি? এই হচ্ছে আত্মিক বেদির মাধ্যমে। কখনো নিজের প্রশংসার মাধ্যমে, কখনো আমি দুনিয়ার মহব্বতের কারণে, কখনো আমি চেষ্টা করি আমার আমিত্বকে বড়াই থাকার কারণে, কখনো আমি কারোর বিষয়ে শত্রুতা পোষণ করি, কখনো আমি যে যত ধরনের গীবত সব কিছু তো আমরা শুনলাম। আমরা কোরআনের পাকের আয়াত শুনি যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তো মানুষ নামাজ পড়ছে আবার ফাহিশা কাজও করছে, কিভাবে? আমি যে নামাজ পড়ছি আমি কি কারোর অন্তর বিষয়ে খুব রেখে, মানে ভিতরে
অন্তরে শত্রুতা পোষণ করে বেঁধে রেখে তারপরে নামাজ পড়ছি,
বা আমি কারণে পড়ছি কিনা মানুষ আমাকে নামাজে পড়ুক, বা আমার নিজের প্রশংসা, আমি যে ইবাদত গুজার জিনিসটা বোঝানোর জন্য আমি পড়ছি কিনা, তাহলে এই কারণে যদি ইবাদত গুলো করি না আমার হজ কবুল হচ্ছে, কোনো ইবাদত আমার কবুল হচ্ছে না, তাহলে এই আমলটা কিভাবে আপনাকে খারাপ কাজ থেকে
বাঁচাতে পারে? রাইট রাইট রাইট। আল্লাহ পাক আমাদেরকে আত্মিক ব্যাধি থেকে বাঁচার তৌফিক দিক, এবং অন্তরকে সাফ করতে হবে, অন্তরকে পরিষ্কার রাখতে হবে, অন্তরকে একদম ক্লিন রাখতে হবে, তবেই সেই অন্তরের ইবাদতগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। ইবাদত যেগুলো করছি এর প্রতিদান যদি কালকে আমাদের ময়দানে মাওলার দরবারে চাই, আল্লাহ আমি তো এত সেজদা করেছি, এত ইবাদত করেছি, তখন উত্তর আল্লাহ এটাই দিবেন, যাদের জন্য ইবাদত করেছো, যাদের দেখানোর জন্য, তারা দেখেছে, প্রশংসা করার ছিল, প্রশংসা করে দিছে, প্রতিদান এখন তাদের থেকেই তুমি নিয়ে নাও। তো এমন অন্তর না আমরা, এমন অন্তরকে সায় না দিয়ে, এমন অন্তর থেকে ওই সকল কথাগুলো, চিন্তাভাবনাগুলো দূর করে দিয়ে এরপরে আমরা ইবাদত করি, রিয়াজত করি, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা মকবুল ইবাদত আমরা করতে পারবো। কেবলা শাইখ তরিকা তামির হিলসুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই ব্যাপারটাতে অনেক উৎসাহ আমাদেরকে দিয়ে থাকেন যে আমরা যেন কোনো কাজ করার পূর্বে আগে নিজের অন্তরটাকে দেখি, আমি এখন এই কাজটা করছি তো আমার নিয়ত কী আছে, আমি কোন নিয়তে করছি, মানুষ দেখানোর জন্য কেন, রব্বে কারিমের খুশির জন্য করছি, এই নিয়তটা আগে পরিবর্তন করে নিই। আমরা নামাজে যাচ্ছি তো আগে দাঁড়িয়ে আমি একটু পরিবর্তন করে নিই, আমি নামাজে যাচ্ছি তো এই নামাজ আমি আদায় করবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আমি নামাজকে আদায় করছি। প্রত্যেকটা ভালো কাজই আপনি এভাবে করে দাঁড়িয়ে আগে একটু সময় নিয়ে যদি দেখেন যে আমার অন্তরে অন্য কিছু আসছে, তো এটা পরিবর্তন করে আল্লাহ পাকের জন্য এই ভালো কাজগুলো করার নিয়ত করে এরপর আপনি ভালো কাজগুলো করুন, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক তাআলার প্রতিদান হাসরে আপনার জন্য রয়েছে। আল্লাহ পাক বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
তোমার মত কত পা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।